বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَىٰ أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَىٰ عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার, 23 জানুয়ারি, 9 মাঘ এবং ফার্সি 3 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/partstodaybangla। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন পশ্চিম এশিয়ায় মার্কিন আগ্রাসন সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে হালকা প্রকৌশল পণ্য উৎপাদনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে চলছে নীরব বিপ্লব, এ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণে শুনতে পাবেন পশ্চিম এশিয়ায় মার্কিন আধিপত্যবাদ পতনের কারণ শীর্ষক আলোচনার 7ম পর্ব। কথাবার্তা অনুষ্ঠানের পর প্রান্তিক আয়োজনে শুনবেন ইরানি গল্প প্রবাদের গল্প শীর্ষক সাপ্তাহিক অনুষ্ঠান। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের গুরুত্বপূর্ণ ধমনীগুলো কেটে ফেলুন, মুসলিম দেশগুলোর প্রতি ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান। ইরানি সামরিক উপদেষ্টাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি ইসরায়েলকে অবশ্যই ভোগ করতে হবে, জাতিসংঘ মহাসচিবকে আমির আবদুল্লাহিয়ান। বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের 269 জনই কোটিপতি, সুজনের প্রতিবেদন। এবং ধর্ম ও রাষ্ট্রের মধ্যে নিজস্ব সীমারেখা ক্রমশ মুছে ফেলা হচ্ছে মর্মে মন্তব্য করেছেন ভারতের কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইলুজমা খামেনি ইসরায়েলের গুরুত্বপূর্ণ ধমনীগুলো কেটে ফেলার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। গুরুত্বপূর্ণ ধমনী বলতে তিনি ইসরায়েলের সাথে মুসলিম দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের কথা বলেছেন। আয়াতুল্লাহ খামেনি আজ তেহরান প্রদেশের 2400 শহীদদের কংগ্রেসের দায়িত্বে থাকা ব্যক্তিদের সাথে বৈঠকের সময় এ কথা বলেন। সর্বোচ্চ নেতা গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যা সম্পর্কে ভুল বিবৃতি দেওয়ার জন্য মুসলিম কর্মকর্তাদের সমালোচনা করে বলেন তারা যুদ্ধবিরতির মতো বিষয়গুলো উত্থাপন করে যা তাদের নিয়ন্ত্রণের বাইরে এবং কুচক্রী ইহুদিবাদী শত্রুর হাতে রয়েছে। তবে মুসলিম দেশগুলোর কর্মকর্তাদের হাতে যে ইস্যুটি রয়েছে তা হল ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অত্যাবশ্যকীয় লাইফ লাইন কেটে ফেলার ব্যবস্থা। তিনি বলেন মুসলিম দেশগুলোর উচিত ইহুদিবাদী ইসরায়েলের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং দখলদার সরকারকে কোনোভাবে সাহায্য না করা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন সিরিয়ায় মোতায়েন ইরানের সামরিক উপদেষ্টাদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তার পরিণতি অবশ্যই দখলদার সরকারকে ভোগ করতে হবে। গতকাল জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুদেরেসকে লেখা চিঠিতে এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। গত শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কের মেজ্জে এলাকার একটি আবাসিক ভবনে ইহুদিবাদী ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানের অন্তত 5 জন সামরিক উপদেষ্টাকে শহীদ করে।
এরপর ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে এই চিঠি লিখলেন। তিনি এতে সুস্পষ্ট করে বলেছেন, পাঁচ সামরিক উপদেষ্টা সহ ইরানের যত নাগরিকের বিরুদ্ধে ইহুদিবাদীরা গুপ্ত হত্যা ও সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে তার ফল তাদেরকে ভোগ করতে হবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে আরও বলেছেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ অনুযায়ী ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসরায়েলের সমস্ত গুপ্ত হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সময় সুযোগ মতো সিদ্ধান্তমূলক এবং সমানুপাতিক জবাব দেওয়ার অধিকার রাখে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, লোহিত সাগরে ইয়েমেনের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ গ্রহণ করে আমেরিকা ও ব্রিটেন কৌশলগত ভুল করেছে। এ বিষয়ে আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে। তিনি সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিতে নিউ ইয়র্ক সফর করেন। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল্লাহিয়ান আরও বলেন, ব্রিটেনকে সঙ্গে নিয়ে ইয়েমেনে মার্কিন হামলার পরিণতি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বার্তা দেওয়া হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের এসব পদক্ষেপ গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে এবং এর ফলে যুদ্ধের পরিধি আরও বাড়বে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়েমেন ইঙ্গো মার্কিন হামলার পর স্যাটেলাইট থেকে তোলা ছবি থেকে প্রমাণিত হয়, ইয়েমেন কেবল ওইসব জাহাজকে থামাচ্ছে যেগুলো দখলদার ইসরায়েলের বিভিন্ন বন্দরের দিকে যাচ্ছে। গাজায় নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ইয়েমেনের সাহসী সশস্ত্র বাহিনী দখলদার ইসরায়েল অভিমুখে জাহাজগুলো থামিয়ে দেওয়ার পদক্ষেপ নিয়েছে। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলির জন্য বড় ধরনের বিপর্যয় ঘটেছে। গতকাল গাজার খান ইউনিস শহরে দুটি ভবনে হামাস যোদ্ধারা বিস্ফোরণ ঘটালে ভবন দুটি ধ্বংস হয় এবং ২১ জন সেনা নিহত হয়েছে। এই ২১ সেনা নিহত হওয়ার পর গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি মতে নিহত দখলদার সেনার সংখ্যা ২১৯ পৌঁছাল। গতকালের যেসব সেনা নিহত হয়েছে তার মধ্যে কয়েকজন সার্জেন্ট মেজর পদমর্যাদার কর্মকর্তা রয়েছে। ইসরায়েলের ইংরেজি দৈনিক টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ওই এলাকায় ইহুদিবাদী সেনারা একটি বাফার জোন প্রতিষ্ঠার চেষ্টার সময় হামাস সেখানে বিস্ফোরণ ঘটায়। বাফার জোন প্রতিষ্ঠার জন্য ওই এলাকায় ইসরায়েলের বহু সেনা মোতায়েন করা হয়েছিল এবং নিরাপত্তা দেওয়ার কাজে দায়িত্ব পালনরত একটি ট্যাঙ্কে হামাস যোদ্ধারা আরপিজি দিয়ে হামলা চালালে এই ভবন দুটি ধসে পড়ে। ইসরায়েলের সন্ত্রাসী সেনারা বলেছে, ওই ভবন দুটি ধ্বংস করার জন্য ইসরায়েলি সেনারা মাইন পেতে রেখেছিল। হামাস ট্যাঙ্কের গোলা ছোড়ার পরপরই ধ্বংসস্তূপে বিস্ফোরণ ঘটে। গাজায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন বন্ধের দাবিতে খোদ ইসরায়েলের ভেতরে যখন প্রচণ্ড রকমের বিক্ষোভ সমাবেশ হচ্ছে, তখন ইসরায়েলি সেনাদের জন্য এই বড় ধরনের বিপর্যয়ের ঘটনা ঘটল। ইসরায়েলের জাতীয় সংসদ নেসেটের অর্থ বিষয়ক কমিটির বৈঠকে ঢুকে বন্দি পরিবারগুলোর সদস্যরা প্রচণ্ড রকমের চিৎকার চেঁচামেচি ও হই হট্টগোল করেছেন। গতকাল অন্তত ২০ সদস্যের একটি দল এই ঘটনা ঘটান। এ সময় তারা গাজায় প্রতিরোধ আন্দোলন, হামাস ও ইসলামী জিহাদের যোদ্ধাদের হাতে আটক বন্দীদের দ্রুত ফিরিয়ে আনা এবং গাজা যুদ্ধ বন্ধ করার দাবি জানান। অর্থ কমিটির বৈঠকের মাঝে যখন বন্দীদের ফিরিয়ে আনা ও গাজাযুদ্ধ বন্ধের দাবিতে চিৎকার চেঁচামেচি চলছিল, তখন একজন নারী তার পরিবারের তিন বন্দীর ছবি দেখিয়ে বলেন, এদের মধ্যে অন্তত একজনকে জীবিত ফেরত আনুন, অন্যরা কালো টি শার্ট পরে বিক্ষোভ করতে থাকেন। ওই টি শার্টে লেখা ছিল, আমাদের স্বজনরা যখন গাজায় মৃত্যু পথে, তখন আপনারা এখানে বসে থাকতে পারেন না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে ২৫ মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের ২৬৯ জনই কোটিপতি। সুজনের এই প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের প্রায় ৮৯.৯৭% বা ২৬৯ জনই কোটিপতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ হার ছিল ৮২.৩৩% বা ২৪৭ জন। আগের সংসদ সদস্যদের তুলনায় কোটিপতি সংসদ সদস্য বেড়েছে ৭.৬৪%। আজ মঙ্গলবার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের তথ্য উপস্থাপন ও সুজনের পর্যবেক্ষণ বিষয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন। সদ্য বিজয়ী সংসদ সদস্যদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার এই পর্যবেক্ষণ উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, একাদশ জাতীয় সংসদের তুলনায় দ্বাদশ জাতীয় সংসদে কোটিপতি সংসদ সদস্যের সংখ্যা বেড়েছে। জাতীয় সংসদে অধিক সম্পদের অধিকারীদের অংশগ্রহণ ক্রমশই বাড়ছে। আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 36.45% কোটিপতি, এর মধ্যে নির্বাচিত হওয়ার হার 89.97%। অন্যদিকে 25 লাখ টাকার কম সম্পদ থাকা 43.85% প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যেখানে নির্বাচিত হওয়ার হার 3.67%। অর্থাৎ স্বল্প সম্পদশালী প্রার্থীদের নির্বাচিত হওয়ার হার যথেষ্ট কম এবং অধিক সম্পদের মালিকদের নির্বাচিত হওয়ার হার অনেক বেশি। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের বিহার, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রে সহিংস ঘটনা ঘটেছে। বিহারের জামুইতে সহিংসতার খবর পাওয়া গেছে। সাংথু গ্রামে একটি শোভাযাত্রায় ধর্মীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও গ্রামে প্রচুর পুলিশ বাহিনী এবং কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে। জানা গেছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গতকাল সাংথু গ্রামে একটি মিছিল বের করা হয়। এ সময়ে এক সম্প্রদায়ের লোকজন এতে বাধা সৃষ্টি করলে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে গ্রামটিতে উত্তেজনা রয়েছে। ধর্ম ও রাষ্ট্রের মধ্যে নিজস্ব সীমারেখা ক্রমশ মুছে ফেলা হচ্ছে, এই মন্তব্য করেছেন ভারতের কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ভাষা, ধর্ম, আঞ্চলিক বৈচিত্র্য নির্বিশেষে ভ্রাতৃত্ব ও সংহতি দৃঢ় করার জন্য আত্মনিয়োগ করার উপর জোর দিয়েছেন। গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি এ সংক্রান্ত মন্তব্য করেন। সিপিআইএমের পলিটব্যুরোর সদস্য পিনারাই বিজয়ন বলেন, বহুত্ব এবং বৈচিত্র্যের ধারণাকে বিকশিত করে ভারত সমৃদ্ধ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বহুল আলোচিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কর্মসূচিতে সামিল হয়েছিলেন, সে সময় মুখ্যমন্ত্রী বিজয়ন তাৎপর্যপূর্ণ বার্তায় বলেন, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু স্পষ্ট করে বলেছিলেন, ধর্ম ও রাষ্ট্রের মধ্যে নিজস্ব সীমারেখা রয়েছে, কিন্তু সেই ব্যবধান ক্রমশ মুছে ফেলা হচ্ছে। সংবিধানে আসীন ব্যক্তিরা যেভাবে ধর্মীয় অনুষ্ঠানে প্রধান দায়িত্ব নির্বাহী হয়ে উঠেছেন, তাতে আমাদের ধর্মনিরপেক্ষতার চরিত্র বড় প্রশ্নের মুখে পড়েছে। ধর্মীয় অনুষ্ঠানকে রাষ্ট্রীয় অনুষ্ঠান হিসেবে পালন করা হচ্ছে। বিজয়ন বলেন, দেশের সংবিধান কোনো একটি ধর্ম, ভাষা বা অঞ্চলের প্রাধান্যকে স্বীকৃতি দেয়নি, বরং স্বাধীনতা আন্দোলনের সময় থেকে সব বৈচিত্র্যের সমবিকাশকে স্বীকৃতি দিয়েছে। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সামিল না হওয়া প্রসঙ্গে পিনারাই বিজয়ন বলেন, সংবিধানের শপথ নিয়ে সাংবিধানিক পদে আসীন হয়ে কোনো একটি ধর্মকে প্রাধান্য দেওয়া চলে না। সংবিধানের সেই নির্দেশ রক্ষায় প্রতিশ্রুতবদ্ধ থেকেই রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেননি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম আমাদের শান্ত বিশ্ব সংবাদে এবং গাজা প্রসঙ্গ। আবারও ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যম স্বীকার করেছে, 7 অক্টোবরের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের 4,500-এর বেশি সেনা আহত হয়েছে। এছাড়া প্রতিদিনই গড়ে 60 জন ইসরায়েলি সেনা আহত হচ্ছে। ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের নানা পরিসংখ্যান এ ইসরায়েলি গণমাধ্যমের খবর বিশ্লেষণ করে আল মায়াদিন টিভি চ্যানেলে তথ্য জানিয়েছে। এর আগে হিব্রু নিউজ সাইট ওয়াল্লা জানিয়েছে, ইসরায়েল নানাভাবে এ পর্যন্ত প্রায় 4,000 সেনা সদস্য পঙ্গু হওয়ার কথা স্বীকার করেছে। ওই সাইটের খবরে আরও বলা হয়েছে, মনোবল হ্রাস হওয়ার ভয়ে ইসরায়েলের সামরিক বাহিনী জনসাধারণের কাছে আহতদের সম্পর্কে সকল তথ্য সরবরাহ করে না। তবে পঙ্গু সেনাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস অর্গানাইজেশনের চেয়ারম্যান ইদান কালিমানকে উদ্ধৃত করে এই মিডিয়া বলেন, আমি 30 বছর ধরে সংস্থায় রয়েছি এবং এত বিপুল সংখ্যক গুরুতর আহত ব্যক্তির মুখোমুখি হয়নি। বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, অন্ধত্ব ও পক্ষাঘাতে আহত অনেকেই আছেন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা যাবে না। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে রোববার দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, আমরা স্থিতিশীলতা চাই এবং একমাত্র ফিলিস্তিন সংকট সমাধানের মধ্য দিয়েই স্থিতিশীলতা আসতে পারে। এটাই একমাত্র পথ যেখান থেকে আমরা লাভবান হতে পারি। সাক্ষাৎকারের জন্য অন্য জায়গায় মন্ত্রী বলেন, সৌদি আরবের এজেন্ডার কেন্দ্রবিন্দুতে রয়েছে গাজায় সংঘাতের অবসান এবং বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা বন্ধ। তিনি বলেন, আমরা গাজায় যা দেখছি তা হচ্ছে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা এবং সেখানকার সাধারণ লোকজনকে ধ্বংস করে দিচ্ছে। এটা সম্পূর্ণভাবে অপ্রয়োজনীয় এবং অগ্রহণযোগ্য, এগুলো বন্ধ করতে হবে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দেওয়ার সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী একই ধরনের বক্তব্য দিয়েছেন। তবে গত মঙ্গলবার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা প্রত্যাখ্যান করেছেন। তিনি গাজার উপর চিরদিনের জন্য সামরিক নিয়ন্ত্রণ গ্রহণের পরিকল্পনা নিয়ে কথা বলেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েলের কৌশলগত মিত্র আমেরিকা লোহিত সাগরের তেল আবিব সরকারের নিরাপত্তা, অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ রক্ষা করার জন্য ডিসেম্বরের মাঝামাঝি সময়ে গার্ডিয়ান অব ওয়েলফেয়ার নামে একটি সামুদ্রিক জোট গঠনের ঘোষণা দেয়। কথিত এই সামরিক জোট গঠনের উদ্দেশ্য নিয়ে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আখতার।
ইহুদিবাদী ইসরায়েলের কৌশলগত মিত্র হিসাবে আমেরিকা লোহিত সাগরে তেল আবিব সরকারের নিরাপত্তা, অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ বজায় রাখার জন্য ডিসেম্বরের মাঝামাঝি সময়ে গার্ডিয়ান অফ ওয়েলফেয়ার নামে পরিচিত একটি সামুদ্রিক জোট গঠনের ঘোষণা দেয়। এই জোটকে ব্রিটেন ছাড়া ইউরোপের আর কোনো দেশ স্বাগত জানায়নি। কথিত এই জোট লোহিত সাগর এবং বাব আল মান্দাব প্রণালীতে নিরাপত্তা প্রতিষ্ঠার দাবি করে ইয়েমেনে বেশ কয়েকবার হামলা করেছে এবং এই যুদ্ধ বিধ্বস্ত দেশটির বিভিন্ন পয়েন্টে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে যে সোমবার 22 জানুয়ারি সানার সময় রাত 12টায় অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডার সমর্থনে মার্কিন নৌবাহিনী এবং ব্রিটিশ বিমান বাহিনী এবং নেদারল্যান্ডস ইয়েমেনের বিপ্লবী আনসারুল্লাহ বাহিনীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করেছে। সেনকম দাবি করেছে যে এসব টার্গেটগুলোর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, লান্সার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সুবিধা এবং অস্ত্রের ডিপো। ইয়েমেনের একজন সামরিক কর্মকর্তা বলেছেন, আমাদের দেশের বিরুদ্ধে পশ্চিমাদের আগ্রাসন শুরুর পর থেকে আজ রাতের হামলাকে সানায় সবচেয়ে মারাত্মক হামলা বলে মনে করা যেতে পারে। জানা গেছে যে এসব হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের লক্ষ্য হল মার্কিন এবং ব্রিটিশ জাহাজের পাশাপাশি লোহিত সাগরে বাব আল মান্দাব এবং অ্যারেন উপসাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলগামী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাওয়ার ক্ষমতাকে দুর্বল করা। গত কয়েক মাস ধরে ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের প্রতিরোধের সমর্থনে লোহিত সাগর এবং বাবাল মান্দাব প্রণালীতে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বেশ কয়েকটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। গাজায় ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলে, ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে অপরাধযোগ্য বন্ধ না হলে ইসরায়েলের জাহাজে হামলা অব্যাহত থাকবে বলেও ইয়েমেন ঘোষণা দিয়েছে। ওয়াশিংটন বিশ্বাস করে যে লোহিত সাগরে একটি নৌজোট গঠনের ফলে ইহুদিবাদীদের নিরাপত্তা বাড়বে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের আগ্রাসী পদক্ষেপ, বিশেষ করে ইয়েমেনে বারবার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা কেবল উত্তেজনা বাড়িয়ে তুলছে এবং পশ্চিম এশিয়ায় আরও আগুন উস্কে দেওয়ার জন্য ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অবৈধ দাবির প্রতি সমর্থন দিচ্ছে। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান একটি নতুন বিবৃতিতে বলেছেন, আমরা আমেরিকানদের একটি গুরুত্বপূর্ণ বার্তা ও সতর্কতা দিয়েছি যে লোহিত সাগরে এবং ইয়েমেনের বিরুদ্ধে ব্রিটিশদের সাথে তাদের যৌথ পদক্ষেপ ছিল একটি কৌশলগত ভুল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ড আক্রমণ শুরু করার একই সময় স্যাটেলাইটের চিত্রগুলো দেখা যায় প্রায় 230টি বাণিজ্যিক ও তেল জাহাজ লোহিত সাগর দিয়ে তখন চলছিল। এর অর্থ হল তারা ইয়েমেনিদের কাছে ভালোভাবে এই বার্তা পেয়েছে যে দখলদার ইসরায়েলের বন্দরে যে জাহাজগুলো যাচ্ছে কেবল সেগুলোই ইয়েমেনিদের দ্বারা বন্ধ করা হবে।
এবারে দৃষ্টি দেবো বাংলাদেশের দিকে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হালকা প্রকৌশল পণ্য উৎপাদনের প্রতি আগ্রহ বাড়ছে, এ সম্পর্কে শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
দিন দিন বাংলাদেশে বাড়ছে বিভিন্ন শিল্পের প্রসার, যেখানে ধীরে ধীরে আমদানি নির্ভরতা কমানোর পক্ষেও চলছে নানা আয়োজন। এরই অংশ হিসেবে ঢাকার ধলাইখাল খুবই প্রসিদ্ধ। এর বাইরেও বিভিন্ন এলাকায় চলছে হালকা শিল্প যন্ত্রাংশ তৈরির প্রচেষ্টা। তারই অংশ হিসেবে সম্প্রতি যশোরে উৎপাদিত হচ্ছে গাড়ির পার্টস, স্প্রিং পাথি ও বডি। হালকা প্রকৌশল পণ্য উৎপাদনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোরে বিপ্লব সৃষ্টি হয়েছে। আমদানি নির্ভর এসব পণ্য এখন যশোরেই উৎপাদিত হচ্ছে, ফলে শুধু বৈদেশিক মুদ্রার সাশ্রয়ই নয়, আহরণও বাড়ছে, সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান। অত্যন্ত সম্ভাবনাময় শিল্পের বিকাশে নানা অন্তরায় থাকলেও এই শিল্পকে আরও এগিয়ে নিতে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির দাবি করছেন সংশ্লিষ্টরা। এখন এখানে উৎপাদিত গাড়ির পার্টস ব্যবহার করছেন দেশের প্রতিষ্ঠিত পরিবহন ও স্থানীয় রুটের গাড়ি ব্যবসায়ীরা। নতুন উদ্যোগে লাভবান হওয়ার কথাই জানালেন গাড়ি ব্যবসায়ী মাসুম হাসান ও মুকসিমুল আবিদিন।
সকল পার্টস যেগুলো আমাদের আগে বিদেশ থেকে আনা লাগতো, এখন বর্তমানে আমরা এগুলো আমাদের এখানে তৈরি করতে করে বাংলাদেশের সর্বত্র সাপ্লাই দিচ্ছি। পার্টি আসে এখানে এসে আমাদের অর্ডার দিয়ে যায় যে এই জিনিসগুলো আমাদের করে দিতে হবে।
স্থানীয়ভাবে উৎপাদন হওয়া এসব যন্ত্রপাতির দাম তুলনামূলক কম, এছাড়া চাহিদা মতো তৈরি করে নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আরেক ব্যবসায়ী কাউসার বিশ্বাস ও আল আমিন।
যে কোনো মডেলের ফর্মা, ডিরাম, বিভিন্ন পাঁচপতি, গাড়ির পাঁচপতি, বিভিন্ন রকমের মাল ফর্মা অনুযায়ী মাল তৈরি করে,
বালি তৈরি করে, তারপরে বালি দিয়ে সাজ তৈরি করি, সাজ তৈরি করে আমরা এখান থেকে মাল গালাই যাই, এই মাল নিয়ে যাই আমাদের সাঁচে ঢালি।
তবে বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে সংগৃহীত লোহার ভাঙাড়ি গুলিয়ে এসব পার্টস তৈরি করা হয়। তবে এখন ভাঙাড়ি কম পাওয়া যায়, কেমিক্যাল দিয়ে লোহাগুলো গুলিয়ে তা দিয়ে বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয়। এর প্রসার বাড়ানোর দাবি স্থানীয় পরিবহন ব্যবসায়ী ওমর আলীর।
বাইরে থেকে ভাঙড়ি আসে না, দেশের ভাঙড়ি দিয়া দেশের আপনার পুরানো স্যালো মেশিন, পাওয়ার টিলার, যত টিউবওয়েল এইগুলো দিয়েই মালটা প্রসেস করা হয় কেমিক্যালের সাহায্যে।
দেশীয় এ শিল্পকে টেকসই অবস্থানে নিতে সরকারের কাছে বিনা শুল্কে কাঁচামাল আমদানির দাবি জানিয়েছেন যশোর চেম্বারের সাবেক সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান খান।
রপ্তানি বাণিজ্যে বিশেষ করে তাদের মানে অংশগ্রহণ করার জন্য শিল্পের সুবিধায় বিনা শুল্কে শিল্পের কাঁচামাল আমদানির সুযোগ দেওয়ার জন্য জোর আবেদন জানাচ্ছে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ। এতে শুনতে পাবেন পশ্চিম এশিয়ায় মার্কিন আধিপত্যবাদ পতনের কারণ শীর্ষক আলোচনার সপ্তম পর্ব।
শ্রোতাবন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
দর্পণের আজকের আসরেও আমরা পশ্চিম এশিয়ায় মার্কিন আধিপত্যবাদ পতনের কারণ ও ফলাফল নিয়ে আলোচনা করব। পশ্চিমা উদার নৈতিক ব্যবস্থার পতন বর্তমান বিশ্বের একটি বাস্তবতা। এর নেতৃত্বে থাকা আমেরিকা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে, বিশেষ করে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আদর্শগত দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পতনের দিকে এগিয়ে যাচ্ছে। গত পর্বে আমরা চীন মার্কিন বিরোধ সম্পর্কে আলোচনা করেছি। আজকের আলোচনায় আমরা ইরাক ও আফগানিস্তানে মার্কিন ব্যর্থতা ও এর প্রভাব সম্পর্কে কথা বলব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
এগারো সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর মার্কিন সরকার বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রচারণা শুরু করে। ওয়াশিংটন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলে এবং সামরিক খাতে ব্যাপক বাজেট বাড়িয়ে প্রথমে আফগানিস্তান এবং এর দুই বছর পর ইরাকে হামলা চালিয়ে ওই দেশ দুটি দখল করে। এভাবে ভিয়েতনাম যুদ্ধে পরাজয়ের পর তিন দশকেরও কম সময়ে যুক্তরাষ্ট্র যুদ্ধের ব্যাপারে যে নীতি গ্রহণ করেছিল তা থেকে সরে আসে। হোয়াইট হাউস পশ্চিম এশিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিস্তার রোধের কথা বলে যুদ্ধ শুরু করে এবং এ যুদ্ধের বিশাল ব্যয়ভার চাপানো হয় মার্কিন করদাতাদের উপর। আমেরিকার এই জোর জবরদস্তিমূলক কর্মকাণ্ডের ফলে পশ্চিম এশিয়ায় গণতন্ত্র তো প্রতিষ্ঠিত হয়নি, বরং সমগ্র ওই এলাকায় উগ্র সন্ত্রাসবাদ, বিশেষ করে দায়েশ বা আইএস জঙ্গি গোষ্ঠীর বিস্তার ঘটেছিল।
আমেরিকার যুদ্ধনীতির ব্যর্থতার অন্যতম দৃষ্টান্ত হচ্ছে আফগানিস্তান। ভূ রাজনৈতিক দিক থেকে আফগানিস্তানের অবস্থান গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এ দেশটির উপর নজর পড়ে আমেরিকার, যাতে নিজের বৈশ্বিক আধিপত্য প্রতিষ্ঠা ও ভূকৌশলগত অবস্থান জোরদার করা যায়। আফগানিস্তানের ভূ রাজনৈতিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আমেরিকার দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দেশ রাশিয়া ও চীনের কাছাকাছি অবস্থান, পশ্চিম এশিয়া অঞ্চলে আমেরিকার অবস্থানকে আরও পাকাপোক্ত করা ও পূর্বের দিকে নেটোর আরও সম্প্রসারণের সুযোগ, ইরানের সাথে আফগানিস্তানের সীমান্ত, মধ্য এশিয়া ও ককেশাস অঞ্চলের সাথে আফগানিস্তানের সংযোগ, এছাড়া ভারত মহাসাগর, হুরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের কাছে অবস্থান এবং পাকিস্তান ও ভারতের মতো দুটি নতুন পারমাণবিক শক্তিধর দেশের কাছে আফগানিস্তানের অবস্থান হওয়ার কারণে আমেরিকার কাছে এই দেশটির বিশেষ গুরুত্ব রয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র 2001 সালে আফগানিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদ নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু 2015 সালে এসে দেখা গেল উগ্র সন্ত্রাসীদের সংখ্যা 100,000 ছাড়িয়ে গেছে এবং তারা 44টি সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়েছে। এর ফলে বিশ্বের সন্ত্রাসী ও আত্মঘাতী হামলার সংখ্যা 1,880 থেকে বেড়ে তা 14,000 এসে দাঁড়িয়েছে। ধারণা করা হয় 2015 সালে এই আক্রমণের শিকার হয়ে প্রায় 40,000 লোক নিহত হয়েছিল, যা 2001 সালের তুলনায় 397% বেশি। আমেরিকার সন্ত্রাসবাদ নির্মূলের কথা বলে ইরাক ও আফগানিস্তানে হামলা চালালেও বাস্তবে সন্ত্রাসবাদ তো নির্মূল হয়নি, বরং তা আরও বেড়েছে। কারণ সন্ত্রাসবাদ নির্মূল করা আমেরিকার প্রধান উদ্দেশ্য ছিল না, বরং মার্কিন সেনাদের উপস্থিতির সুযোগে উগ্র তাকফুরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিরা ব্যাপক গণহত্যা চালায় এবং আরও বেশি সদস্য সংগ্রহের সুযোগ পায়। খ্যাতনামা মার্কিন চিন্তাবিদ নোয়াম চমস্কি আফগানিস্তানে মার্কিন সামরিক আগ্রাসনের ব্যাপারে বলেছেন, 11 সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ওয়াশিংটন আফগানিস্তানে হামলা চালিয়েছিল। আমেরিকা যখন আফগানিস্তান দখল করে তখন উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা ক্রুদ্ধ একটি এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। পরে ওইসব সন্ত্রাসী আফগানিস্তান সহ বিশ্বের আরও বহু দেশে ছড়িয়ে পড়ে, কিন্তু সন্ত্রাসীদেরকে নিয়ে মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও তাণ্ডব চালিয়েও আমেরিকা ওই অঞ্চলগুলোতে তার শক্তি ও প্রভাব বাড়াতে পারেনি।
আমেরিকা 20 বছর ধরে আফগানিস্তানের দখলদারিত্ব বজায় রাখলেও শেষ পর্যন্ত লজ্জাজনকভাবে ওই দেশ থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়। কাতার বৈঠকে তালেবানের সাথে সমঝোতার ভিত্তিতে ওয়াশিংটনের আফগানিস্তান ত্যাগ এবং তালেবানের ফের ওই দেশটির ক্ষমতায় আসার ক্ষেত্র তৈরি হয়। আফগানিস্তানের সামরিক উপস্থিতির ফলে আমেরিকার $2.3 trillion বেশি ডলার ব্যয় হয়েছে। এছাড়া নিহত হয়েছে 2,500 মার্কিন সেনা এবং আহত হয়েছে আরও 21,000 সেনা। তাই সন্ত্রাসবাদ নির্মূলের প্রতিশ্রুতি দিলেও আমেরিকা এর কিছুই বাস্তবায়ন করতে পারেনি। চীনের বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, মার্কিন আধিপত্য পতনের ঘণ্টাধ্বনি বেজে উঠেছে। আবার চীনের কোনো কোনো গণমাধ্যম আফগানিস্তানকে সাম্রাজ্যবাদের গোরস্থান বলে অভিহিত করেছে।
ইরাকের ব্যাপার ও আমেরিকার লক্ষ্য উদ্দেশ্য এবং কথা ও কাজে কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। মারণাস্ত্র ধ্বংসের কথা বলে আমেরিকা 2003 সালে ইরাকে ব্যাপক হামলা চালায়, কিন্তু পরে প্রমাণিত হয় মারণাস্ত্র ধ্বংসের দাবি ছিল ডাহা মিথ্যা এবং ইরাক যুদ্ধ পাশ্চাত্যের জন্য মহা কেলেঙ্কারি হয়ে দাঁড়ায়। যদিও ইরাক যুদ্ধ 2011 সাল পর্যন্ত অব্যাহত ছিল, কিন্তু আমেরিকা অন্য কৌশলে ইরাকে তাদের সেনা উপস্থিতি বজায় রাখে। বিশেষ করে 2014 সালে দায়েশ সন্ত্রাসীদের নির্মূলের অজুহাতে আমেরিকা আবারও ইরাকে সেনা পাঠায়। 11 সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর আমেরিকা নিজেকে এমন এক পরাশক্তি হিসেবে তুলে ধরে যাতে তাদের নেতৃত্বে এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা যায়। এরই অংশ হিসেবে ওয়াশিংটন পশ্চিম এশিয়া অঞ্চলের উপর তাদের একক আধিপত্য প্রতিষ্ঠার প্রশ্নে মেতে ওঠে। এই স্বপ্ন বাস্তবায়নে আমেরিকার প্রধান টার্গেট ছিল ইরাক। তারা এমনভাবে বৃহত্তর মধ্যপ্রাচ্য পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিল যাতে ইরাক সহ পশ্চিম এশিয়ার দেশগুলোকে খণ্ড বিখণ্ড করা যায়।
মার্কিন সরকার ইরাক ও আফগানিস্তানে তাদের ঘোষিত কর্মসূচি, যেমন গণতন্ত্রের বিস্তার, জনগণের সরকার গঠন কিংবা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে কোনো লক্ষ্য তো অর্জন করতে পারেইনি, বরং সিরিয়া, ইয়েমেন ও সোমালিয়ার মতো দেশগুলোতেও তারা হস্তক্ষেপ করতে গিয়ে নিজেদের পতন ডেকে এনেছে। এতে করে শুধু যে এই অঞ্চলে আমেরিকার স্বার্থ হুমকির মুখে পড়েছে তাই নয়, একই সঙ্গে 2011 থেকে 2017 সাল পর্যন্ত সময়ে আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান, সরকারের জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান উইলিয়াম ওডাম স্বীকার করেছেন, আমেরিকা নিজেই সন্ত্রাসীদের সমর্থন দিয়ে আর্থ রাজনৈতিক ক্ষেত্রে বিপর্যয় ডেকে এনেছে।
তো শ্রোতা বন্ধুরা, আগামী অসরে আমরা এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আশা করি তখনও আপনাদের সঙ্গে পাবো। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আজ 23 জানুয়ারি ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমে শিরোনামগুলো জানিয়ে দেব, এরপর জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের দুটি খবরের বিশ্লেষণ শুনব সহকর্মী সিরাজুল ইসলামের কাছ থেকে। প্রথমেই ঢাকার পত্রপত্রিকার শিরোনাম, নতুন সংসদ সদস্যদের 67% ব্যবসায়ী, 90% কোটিপতি সুজন, প্রথম আলো। রায়ের ব্যাখ্যা দেওয়ার আপনি কে? ব্যারিস্টার খোকনকে আদালত, যুগান্তর। ইউনুসকে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীকে মার্কিন 12 সিনেটরের চিঠি, ইত্তেফাক। বাংলাদেশের সঙ্গে ভারতের আচরণ এখন বন্দুক প্রতিম রিজবি মানব জমিন। বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বিজেপি সদস্য নিহত, কালের কণ্ঠ। সাগর রনি হত্যা মামলা তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছালো 107 বার, ডেইলি স্টার বাংলা। কলকাতার পত্রপত্রিকার শিরোনাম, রাম মন্দিরে ভিড়ের চাপে অসুস্থ বেশ কয়েকজন, বিশৃঙ্খলা চরমে, বন্ধ করে দিতে হল মন্দিরের দরজা, আনন্দবাজার পত্রিকা অনলাইন। এবার রাম রাজ্য আসছে, ভাগবত পূবের কলম। অসমে পুলিশি বাধার মুখে ভারত জোড়ো ন্যায়যাত্রা আজকাল। ল্যান্ডিং এর পর আচমকাই বিপত্তি, মিজোরামে রানওয়ে থেকে পিছলে পাশের জমিতে পড়ল সেনা বিমান, জি নিউজ বাংলা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দুটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, যশোর সীমান্তে বিএসএফের গুলিতে বিজেপি সদস্য নিহত, এটি দৈনিক মানব জমিন পত্রিকার খবর, কিভাবে দেখছেন বিষয়টিকে?
আপনাকে ধন্যবাদ। আপনি দৈনিক মানব জমিনের যে শিরোনাম উল্লেখ করলেন, তার দিকে আমারও নজর পড়েছে। এখানে আমি বিশেষভাবে খেয়াল করে দেখেছি যে খবরটার ভেতরে আসলে গুরুত্বপূর্ণ কোন ইনফরমেশন আছে যে কারণে এই বিজিবি সদস্য রইসউদ্দিনকে বিএসএফ সদস্যরা হত্যা করেছে। খুব খেয়াল করে দেখেছি যে একদল গরু ব্যবসায়ী ভারত থেকে গরু আনছিল, তাদেরকে ধাওয়া করতে গেলে কুয়াশার ভেতরে, প্রচন্ড কুয়াশা চলছে, সেই কুয়াশার ভেতরে এই রইসউদ্দিন দল ছুট অর্থাৎ দল ছাড়া হয়ে যান এবং কুয়াশার ভিতরে অনেক কিছু দেখতে না পেরে তিনি হয়তো ভারতের সীমান্তে ঢুকে পড়েছেন এবং তাকে গুলি করে আহত করা হয়। পরে ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা সেটি হচ্ছে যে একজন বিজিবি সদস্য, ভারতের যেমন বিএসএফ সদস্য তেমনি বাংলাদেশের বিজিবি সদস্য সীমান্তরক্ষী বাহিনী, তাদের কোনো সদস্য যদি পথ ভুলে বা কোনো কারণে বিপদের মধ্যে পড়ে অথবা সীমান্ত অতিক্রম করে ফেলে, তাহলে কেন সীমান্ত অতিক্রম করলো, কি ঘটনা, এগুলো যাচাই বাছাই কিন্তু করা যায়। তা না করেই তাকে যদি গুলি করা হয় তাহলে তো সেটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। তো এই যে বিএসএফ সদস্যরা বিজিবি সদস্যকে গুলি করলেন এবং সেই গুলির আঘাতে পরবর্তীতে তার জীবন চলে গেল, এটি কখনো কোনোদিন আর পূরণ হবার নয়। অথচ বিএসএফ কিন্তু ঠিকই দায়মুক্ত থাকবে। এখানে আমি বিশেষভাবে গুরুত্ব দিয়ে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আসলে বিএসএফ বাংলাদেশ সীমান্তে মারাত্মক রকমের আগ্রাসী এবং শত্রুতা মনোভাব পোষণ করে। শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করার কারণেই মূলত তারা বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন নাগরিককে হত্যা করে, অহরহ এমন ঘটনা ঘটে, এমনকি বিজিবি সদস্যদের উপরেও মাঝে মাঝে তারা হামলা চালায়। তো এই জায়গা থেকে আমরা বলতেই পারি যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী কখনো আসলে বাংলাদেশের জনগণকে বা বাংলাদেশের বিজিবির সদস্যদেরকে তারা ভালো চোখে দেখে না, বন্ধু হিসেবে কখনো গণ্য করে না। ভারতকে আমরা বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধার জায়গায় তাদেরকে রাখলেও এবং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার সীমা না থাকলেও ভারত আসলে এর কোনো কিছুই আমাদের প্রতি দেখায় এই রকম নজির আমরা খুব একটা পাবো না দেখতে। আপনি দেখুন, সীমান্ত সমস্যা, নদী সমস্যা, কোনো কিছুই ভারত আসলে সেইভাবে সমাধান করে না যা বাংলাদেশের মানুষের প্রত্যাশা।
জনাব সিরাজুল ইসলাম, সৌদি আরব বলেছে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া তারা ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করবে না। সৌদি আরবের এই ঘোষণা সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কি?
জি, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন কে দেওয়া সাক্ষাৎকারে এই বক্তব্য দিয়েছেন যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক করবে না। এটি আপাত দৃষ্টিতে খুব একটা ভালো বক্তব্য মনে হলেও আমার কাছে মনে হয়েছে যে বক্তব্যের গভীরে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখব যে এর ভিতরে একটা নেতিবাচক বিষয় রয়েছে। সেই নেতিবাচক বিষয়টি হচ্ছে যে সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক করতে প্রস্তুত, কিন্তু তারা একটা শর্ত দিয়েছে, এই শর্ত যদি মেনে নেয় তাহলে তারা সম্পর্ক করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ইহুদিবাদী ইসরায়েলের সাথে সম্পর্ক করার ব্যাপারে মুসলিম বিশ্বের কোনো দেশ বা প্রতিবেশী কোনো দেশ কি সৌদি আরবের উপর চাপ সৃষ্টি করেছে? করেনি। তাহলে তারা কেন এই সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়? আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং সবসময় বলি, বিশ্বাস করি যে সৌদি আরব আসলে ইসরায়েলের সাথে সম্পর্ক ভেতরে ভেতরে বহুদিন থেকেই রক্ষা করে চলেছে, এখন তারা প্রকাশ্যে সেই সম্পর্কটা প্রতিষ্ঠা করতে চায়। এবং ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করার মানেই হচ্ছে মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে যাওয়া। মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে সৌদি আরব যে চুক্তি করবে সেটি কখনো ফিলিস্তিনিদের স্বার্থের পক্ষে যাবে না। সৌদি আরব যে বক্তব্য দিয়েছে এই বক্তব্য আসলে আমাদের কারোর কাছে খুব বেশি একটা গ্রহণযোগ্য নয়, এটি কাঙ্ক্ষিতও নয়। বরং সৌদি আরবের কাছে মানুষ এই প্রত্যাশা করে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থানে দাঁড়াক।
তো জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আজকের রাষ্ট্র বিশ্লেষণে অংশ নেয় আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। রাম মন্দিরে ভিড়ের চাপে অসুস্থ বেশ কয়েকজন বিশৃঙ্খলা চরমে বন্ধ করে দিতে হল মন্দিরের দরজা। এটি আনন্দবাজার পত্রিকা অনলাইনের শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে, উদ্বোধনের কয়েক ঘন্টার মধ্যে অযোধ্যায় রাম মন্দিরে দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে রাজ্য এবং জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে সেই ভিড় এমন পর্যায়ে পৌঁছায় যে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। ভিড়ের চাপে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। এই বিশৃঙ্খল পরিস্থিতি সামলাতে শেষমেশ মন্দিরের দরজা বন্ধ করে দেন রাম মন্দির কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে কমব্যাট ফোর্স। এবার রাম রাজ্য আসছে, এই শিরোনামে আরএসএস প্রধান মোহন ভাগবতের একটি বক্তব্য প্রকাশ করেছে পূবের কলম। লেখা হয়েছে, রামরাজ্য আসছে, দেশের প্রত্যেকের উচিত বৈরিতা পরিহার করা। সোমবার অযোধ্যা থেকে এই বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এদিন ভাগবতের মুখে রামরাজ্য প্রসঙ্গে বিরোধীদের বক্তব্য, রামরাজ্যের কথা বলে আসলে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার কথাই বলছেন ভাগবত। অসমে পুলিশি বাধার মুখে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা। গুয়াহাটি শহরে ঢোকার চেষ্টা করতেই পদযাত্রা রুখে দেয় পুলিশ। পাল্টা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। কংগ্রেস সূত্রের দাবি, আগেই অনুমতি নেওয়া হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই অনুমতি প্রত্যাহার করে নেওয়া হয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়ে দেন, রাহুলের উচিত মন্দির উদ্বোধনের সময় শঙ্করদেবের জন্মস্থান ভ্রমণ এড়িয়ে যাওয়া। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন গল্প প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের সমৃদ্ধ ভাণ্ডার গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি। আজকের আসর উপস্থাপনায় রয়েছে আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আজ আমরা শুনব ইরানের প্রাচীন একটি প্রবাদ, একবার দুইবার লাফিয়ে পালালে পঙ্গপাল অবশেষে ফান্দে পড়ে হতে হল নাজেহাল। প্রাচীনকালে এক বেকার লোক ছিল, কাজকর্মহীন, মানুষ তো গরিব হবে, এটাই তো স্বাভাবিক। একদিন সেই লোকের স্ত্রী তাকে বলল, এক কাজ করো, কাল থেকে তুমি রামমল হয়ে যাও। রামমল হল ভাগ্য গণনাকারী, বাদশার যে রামমল তার চেয়ে তুমি কম কিসে?
বেকার লোক বলল, যে কোনো কাজ করার আগে সেই কাজ সম্পর্কে তো জানতে হবে নাকি? আমি তো রামমলের কাজের কিছুই জানি না, কি করে তাহলে ওই কাজ করব? আমি করতে পারবো না। বউ বলল, পারবে পারবে, আমার কথা শুনলে সব কিছুই পারবে। আগামীকাল সকালেই তুমি মহিলাদের হাম্মামের সামনে ভাগ্য গণনার জন্য চাদর, বিছানা এবং কাজ শুরু করে দাও। দেখবে খুব শীঘ্রই তুমি অনেক উপরে উঠে গেছো। বেচারা স্বামী নিরুপায় হয়ে বউয়ের পরামর্শ অনুযায়ী কাজ শুরু করতে রাজি হয়ে গেল। তারপর কি হলো সেই গল্প শুনব খানিক মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সাথে আছেন সেই প্রত্যাশা করছি।
পরদিন সকালেই লোকটি মহিলাদের হাম্মামের সামনে ভাগ্য গণনাকারের পশা মেলল। মাটির উপর ছোট্ট একটা চাদর বিছিয়ে ছোট ছোট কিছু পাথর রাখল তার উপর। তারপর ওই পাথরগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে শুরু করল। তারপর নিজের পোশাক ধরে ঝাড়ি মেরে বোঝানোর চেষ্টা করল যে সে একজন গণক। ঠিক সে সময়ে মন্ত্রীর কন্যা হাম্মামখানা থেকে বের হয়ে চিৎকার করে উঠল, আমার আংটি হারিয়ে গেছে, আমার আংটি হারিয়ে গেছে। সাথে সাথে পুরো হাম্মামে হইচই পড়ে গেল। হাম্মামখানার পরিচারক বলল, কি হয়েছে? মন্ত্রীর মেয়ে বলল, আমি যাই নেব না কেন, তোমার কাছ থেকেই নেব, কারণ তুমিই আমার আংটি নিয়েছ।
হাম্মামের পরিচালক মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেল। হাম্মামের কর্মচারী আর হাম্মাম করতে আসা মহিলাদের হই চই শুনে হাম্মামখানার বাইরে লোকজন এসে জড়ো হলো। এরকম পরিস্থিতিতে হাম্মামখানার এক মহিলা কর্মচারীর নজর পড়ল গণকের উপর। তার কাছ থেকে সাহায্য চাওয়া হলো। গণক সাহেব পাথরগুলো এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে বলল, আমি কোষাগারের উপরে কিছু একটা দেখতে পাচ্ছি। ওই মহিলা দ্রুত দৌড়ে গেল হাম্মামের ভেতর। যেতে যেতে বলছিল, মনে পড়েছে মন্ত্রীর মেয়েকে যখন গোসল করাচ্ছিলাম তখন কোষাগারের উপর ছোট্ট একটি ফুটোই তার আংটিটি রেখেছিলাম। আংটি পাওয়া গেল এবং মন্ত্রীর কন্যা গণককে পুরস্কার দিল।
মন্ত্রীর কন্যা হাম্মামখানার পরিচালকের কাছে ক্ষমা চেয়ে বাসায় চলে গেল। বাসায় ফিরে পুরো ঘটনা বাবাকে জানালো। অপরদিকে গণক বাসায় ফিরে গিয়ে তার স্ত্রীকে সব ঘটনা জানিয়ে বলল, এ কাজ আর করব না আমি, ভয়ে আমার শরীরের মাংস গলে অর্ধেক হয়ে গেছে। আমার কথা যদি না ফুলত তাহলে? স্ত্রী বলল, তুমি সবে মাত্র কাজ শিখছ, ধৈর্য ধরো, ভয় পেও না। কদিন পর বাদশার কোষাগারে চুরি হল, ব্যাপক পরিমাণ স্বর্ণ গয়না চুরি হয়ে গেল। মন্ত্রী তখন বাদশাকে বলল, গণক কিছু একটা করতে পারবে। গণককে নিয়ে যাওয়া হল বাদশার দরবারে। গণক কাঁপতে কাঁপতে বাদশার কাছে 40 দিন সময় চাইল। বাদশা সময় দিল। বেচারা গণক বাসায় এসে মাথা চাপড়াতে চাপড়াতে বলল, এই ভার আর আমার মুক্তি নেই, এবার আমার আর মুক্তি নেই।
তার বউ বলল, মহান আল্লাহ 40 দিন রোজা রেখে তার সাহায্য চাও। গণক 40টি খোরমা নিল এবং বউয়ের উপর রাগ দেখিয়ে বলল, প্রতি রাতে একটি করে খোরমা দেবে ইফতার করার জন্য। এদিকে চোরেরাও জেনে গেছে ঘটনা। তারা গণকের বাসার ছাদে গিয়ে বুঝতে চেষ্টা করল গণক কি করছে। গণক প্রথম দিনের রোজা ইফতার করে বলল, এটা প্রথম। চোর পালিয়ে গিয়ে বন্ধুদের জানালো, গণক তো সবকিছুই জানে। এভাবে প্রতি রাতেই গণক দ্বিতীয় তৃতীয় চতুর্থ রোজার ইফতার করত আর চোরেরাও সেই খবর অন্যদের জানাত। এভাবে একদিন চোরদের সর্দার নিজেই গেল ছাদে। গণক সূর্যাস্তের সময় তার স্ত্রীর কাছ থেকে একটা খোরমা নিল এবং বলল, এটা সবার চেয়ে বড়। সে আসলে খোরমার আকার বোঝাতে চেয়েছিল। তারপর কি হলো তা শুনবো মিউজিক বিরতির পর।
কিন্তু চোরদের সর্দার ভাবল গণক তাকে দেখে ফেলেছে। সে ছাদ থেকে নেমে এসে গণকের পায়ে পড়ে বলল, আমাকে দয়া করো, আমি তোমাকে বলবো কোষাগারের স্বর্ণালঙ্কার কোথায় আছে, তুমি শুধু বলো না যে আমাকে দেখেছো। গণক তার ঠিকানা জানতে চাইল। চোরদের সর্দার বলল, সকল সোনাদানা একটা পরিত্যক্ত স্থানে আছে। গণক পরদিন বাদশার দরবারে গেল এবং স্বর্ণালঙ্কারের জায়গার খোঁজ দিল। জায়গা মতো সেগুলো পাবার পর বাদশাহ গণককে অনেক পুরস্কার দিলে এবং তাকে বাদশাহর সাথে সবসময় দরবারে থাকার অনুরোধ করল। গণক তাই আগের চেয়ে আরও বেশি ভয় পেতে লাগল। বাদশাহ একদিন তার বন্ধুদের নিয়ে পশু শিকারে গেল। যাবার পথে একটি পঙ্গপাল সামনে পড়ল। রাজা সেটিকে খপ করে হাতের মুঠোয় ধরে ফেলল।
মুষ্টিবদ্ধ হাত গণককে দেখিয়ে বলল, বলতে পারো আমার হাতের মুঠোয় কি আছে? গণক বাদশাহ এবং তার মুষ্টির দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে বলল, একবার দুইবার লাফিয়ে পালাবে পঙ্গপাল, অবশেষে ফাঁদে পড়ে হতে হলো নাজেহাল। কথাটা গণক নিজের পরিস্থিতির সম্পর্কে বলেছিল, একবার দুইবার মুক্তি পেলে অবশেষে ধরা খেলে। কিন্তু বাদশাহ ভাবল গণক তার হাতের মুষ্টির পঙ্গপাল সম্পর্কে বলছে, তাই মুষ্টি খুলে গণককে আবারও পুরস্কৃত করল। এইবার গণক নিজের প্রাণের ভয়ে আর গণগিরি করতে গেল না। সেই থেকে কেউ যখন বারবার মানুষকে প্রতারিত করার কারণে বলতে চাই একদিন ধরা খেতে হবে, তখন এই প্রবাদটি আওড়াই, একবার দুইবার লাফিয়ে পালালে পঙ্গপাল, অবশেষে ফান্দে পড়ে হতে হল নাজেহাল। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের প্রবাদের গল্প। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেককে ধন্যবাদ।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল আনবার প্রদেশে মার্কিন নিয়ন্ত্রণাধীন আইন আল আসাদ সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ সংগঠনের যোদ্ধারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ চালাচ্ছে, তার প্রতি মার্কিন সরকারের অকণ্ঠ সমর্থনের প্রতিবাদে মার্কিন সেনাদের উপর এই হামলা হলো। ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ড্রোন দিয়ে ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর দুদিন আগে প্রতিরোধ যোদ্ধারা একই ঘাঁটিতে মার্কিন সেনাদের উপর অন্তত 40টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়, ফলে ওই ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বহু মার্কিন সেনা আহত হয়। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইসরায়েলের গুরুত্বপূর্ণ ধমনীগুলো কেটে ফেলুন, মুসলিম দেশগুলোর প্রতি ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান। ইরানি সামরিক উপদেষ্টাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি ইসরায়েলকে অবশ্যই ভোগ করতে হবে, জাতিসংঘ মহাসচিবকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের 269 জনই কোটিপতি, সুজনের প্রতিবেদন। এবং ধর্ম রাষ্ট্রের মধ্যে নিজস্ব সীমারেখা ক্রমশ মুছে ফেলা হচ্ছে মর্মে মন্তব্য করেছেন ভারতের কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 1935, ইসলামিক রিপাবলিক অফ ইরান। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।